তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা 10 মহরম পর্যন্ত প্রতিদিনই অনুষ্ঠান আপনারা দেখবেন, আর এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা হবে। নেকির দাওয়াতের উদ্দেশ্যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা হাদিসে মোবারাকার মধ্যে শ্রবণ করে থাকি, বা মাদানী চ্যানেলের মাধ্যমে বা ওলামায়ে কেরামের জবানে আমরা শুনে থাকি। একটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে, অর্থাৎ যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল আল্লাহ তাআলার পানা, সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। এমনটা যেন না হয় আমাদের সাথে, উঠতে বসতে চলতে ফিরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার হাতে আল্লাহ তাবারক ও তাআলা শাফাআতের ক্ষমতা দিয়ে রেখেছেন, যার সুন্নতের উপর আমল করা নাজাতের মাধ্যম, যার উপর ইমান আনা নাজাতের মাধ্যম, এবং যাকে অনুসরণ করার কথা কোরআনে পাকের মধ্যে হুকুম করা হয়েছে, সে আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ এবং তার ফেরেশতারা দুরুদ ও সালাম পাঠ করেন। আমরাও যেন ওই নবীর উপর দুরুদ শরীফ পাঠ করতে না ভুলি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। আপনাদেরকে জানাবো আজকের বিষয় কী রয়েছে, এবং সাথে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, তাদের থেকে আলোচনাও শুনবো আমরা। নাতখা ইসলাম ভাই আছেন হামদে বাড়ি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবো, আপনাদেরকে আশা রাখি। আর পাশাপাশি আপনাদের ইনশাআল্লাহ তাবারক তাআলা কল এস এম এস তো থাকবেই। দর্শক, চলুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم.
سبحان الله কত চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তর্জমাগুলো দেখতেছিলাম স্ক্রিনে। আল্লাহ তাবারক ও তাআলা সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা, এর তর্জমা, সঠিক অর্থ বোঝার আল্লাহ তৌফিক দিক। দর্শক, যদি আমরা চাই সঠিক অর্থ বুঝতে, তবে আমাকে আমার ঘরে কাঞ্জুল ইমান রাখতে হবে। বর্তমান সময়ে বিশ্বের মধ্যে এক গ্রহণযোগ্য তর্জমা কাঞ্জুল ইমান, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার আল্লাহ তাবারক ও তাআলা অনেক দয়া আমাদের প্রতি, যে কাঞ্জুল ইমানের মতন এক তর্জমা আমরা পেয়েছি। আজকের বিষয় জানাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়ি তাআলা শুনবো। দর্শক শ্রোতা, আজকের বিষয়, আমরা ডানে তাকাই আর বামে তাকাই, সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাই না কেন, আল্লাহ তাবারক ও তাআলা রহমতই রহমত। কোনো বান্দা যার একটি হাত নেই, সেও বলতে পারবে না কি আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে আছি, বলতে পারবে না। যার একটি চোখ নেই, সেও বলতে পারবে না যে আমি আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে আছি, সেও বলতে পারবে না। দেখতেও মনে হয় কি তার একটি চোখ নেই বা তার একটি হাত নেই, কিন্তু তা এটা ছাড়াও, একটি হাত ছাড়াও আল্লাহ তাবারক ও তাআলা তার চতুর্পাশে তার জন্য যে রহমত রেখেছেন, দয়া রেখেছেন, ভালোবাসা রেখেছেন বান্দার প্রতি, সেটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কোনো ব্যক্তির নেই। আল্লাহ তাআলার রহমতই রহমত চতুর্দিকে। যখন রাতে আমরা ঘুমাই, হয়তোবা এই আশা নিয়ে ঘুমাই সকালে উঠব, সকালে উঠব, আল্লাহ তাবারক ও তাআলা উঠিয়ে দেন, হায়াত দিয়ে রেখেছেন, কত বড় দয়া আল্লাহ তাআলা, কত বড় রহমত। আজকের বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমতের বিশালতা জানবো, যে আল্লাহ তাবারক ও তাআলার এই রহমত নিয়ে, দয়া নিয়ে কোরআনে পাকের মধ্যে কি আয়াতে কারিমা নাজিল হয়েছে। হয়তো আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু অর্থ না জানার কারণে এই আল্লাহ তাআলার রহমত সম্পর্কে আমাদের ধারণা নেই। এবং হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রহমত নিয়ে কি ইরশাদে কারিমা করেছেন, তাও আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনবো। আমাদের সাথে এহসান কাদেরী ভাই আছেন আলহামদুলিল্লাহ, আর আমাদের সাথে তালিব ভাইও আছেন ইনশাআল্লাহ, তাদের থেকে আলোচনা শুনবো। চলুন আমরা আল্লাহ তাআলার জিকির, প্রশংসা, হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চূড়ান্ত। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی رسولنا সাল্লি আলা মুহাম্মাদি
দেখিনি যে কি কখনো দেখ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকেও ওই হেরেম শরীফ দেখে দোয়া করার, কান্না করার, তওবা করার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাবারক ও তাআলা একদিন না একদিন হয়ে যাবে, যদি মনের মধ্যে আশা থাকে আর এমন চিন্তাভাবনা থাকে যে আমিও একদিন যাব, আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের যে বিষয়ে দর্শক শ্রোতা নিয়েছি, আল্লাহ তাআলার রহমতের বিশালতা, শুরু করব তালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ শুনি, তার থেকে কিছু মাদানী ফুল হেসান ভাই আছে তার থেকেও শুনবো, এরপর আপনাদের কল এস এম এস এর দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি তালিব ভাই, আজকের বিষয় তো শুনেছেন, আল্লাহ তাআলার রহমতের এক বিশালতা নিয়ে আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাকির ভাই, আজকের যে বিষয় আল্লাহর রহমতের বিশালতা,
জি
এটি এমন একটি বিষয় যার কোনো সীমা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের কোনো সীমা নেই, এমন আজকের বিষয়। আজকে যারা যারা মদিনী চ্যানেলে আমাদেরকে দেখছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, অনেক কিছু জানা হবে, শেখা হবে ইনশাআল্লাহুল করিম। দুনিয়ার মধ্যে কমবেশ 1,24,000 পয়গম্বর নবী তাশরিফ এনেছেন মানুষের হেদায়তের জন্যে, পথ প্রদর্শন করার জন্যে।
জি
তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছেন হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম, যাকে উলুল আজম নবী বলা হয়। নবী তো সকলেই রয়েছেন, কিন্তু নবীগণের মধ্যে পাঁচজন নবীকে উলুল আজম নবী বলা হয়। তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। এনার অভ্যাস ছিল যে ইনি যখনই আহার করতেন, পানাহার করতেন জাকির ভাই, তো তিনি একা পানাহার করতেন না।
আচ্ছা,
তিনি মেহমানকে তালাশ করতেন,
জি
মেহমানকে সন্ধান করতেন, বাহিরে যে কাউকে পেতেন সাথে নিয়ে এসে পানাহার। এনার পানাহারের অভ্যাস কেমন ছিল? তো এইভাবেই একবার ইনি পানাহার করার জন্য বসলেন, খাবারে বসলেন, তো মেহমান তালাশ করার জন্য বের হলেন।
আচ্ছা, খাবার খাওয়ার সময় মেহমান
মেহমান তালাশ করা, দেখেন এনার অভ্যাস কতটুকু, মানে একটি মূল্যবান অভ্যাস। আমাদের কাছেও অনেক সময় বাড়িতে খাওয়ার সময় মানুষ চলে আসে,
বিরক্ত হই,
হ্যাঁ, তো আমরা বিরক্ত হই বা অনেক সময় বলি আসেন আপনিও খেয়ে নিন, কিন্তু অন্তরে আমাদের সেই নিয়ত থাকে না,
থাকে না,
ঠিক আছে না? তো নিয়ত না থাকলে বলা উচিত না, নিয়ত থাকলে বলা উচিত যে আসেন খেয়ে নিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম একজন ব্যক্তিকে নিয়ে আসলেন দাওয়াত দিয়ে নিজের ঘরে পানাহার করার জন্যে। দুইজনই দস্তরখানায় বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে বিসমিল্লাহ পড়ে আহার করুন।
জি
তো ওই ব্যক্তি বলল আমি তো বিসমিল্লাহ পড়ব না।
আচ্ছা,
আমি আল্লাহর নাম নিব না। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম জিজ্ঞাসা করলেন, তো সে বলল আমি অমুসলিম, আমি অমুসলিম, তা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম কীভাবে নিই, আমি নাম নেব না। তো তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, যদি আল্লাহ পাকের নাম আপনি না নেন তাহলে আহার করার অনুমতি নেই।
আচ্ছা।
তো ওই ব্যক্তি বলল যে এই সামান্যটুকু খাবারের জন্যে আমি আমার দিন এত সস্তা না যে এই সামান্যটুকু খাবারের জন্য আমি আমার দিনকে
ছেড়ে দিব
বা বিক্রি করে দিব। সেও চলে গেল, সেও পাক্কা অমুসলিম ছিল। দেখেন যে সামান্যটুকু খাবারের জন্য সে কম্প্রোমাইজ করেনি। অথচ আজকাল দেখা যায় আমাদের যারা বিদেশে যায় বা কোনো অন্য দেশে কাজের জন্য যায়, যদি সেখানে মুসলিম যদি লিখে দেয় তাহলে সেখানে নেওয়া হয় না। তো আমরা লিখে দিই অনেক সময় যে অমুসলিম লিখে দাও,
আল্লাহ তাআলার পানে।
হ্যাঁ, অমুসলিম লিখে দাও, কেন? টাকা উপার্জন করবো। তো টাকা উপার্জন করার জন্য নিজের দিনকে আমরা বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, কনফার্মাইজ, দেখেন অমুসলিম, কিন্তু নিজের দিন যখন চলে আসে তখন কোনো কনফার্মাইজ নেই। তিনি ওই ব্যক্তি খায়নি, পানাহার করেনি, সে বলল আমি এই সামান্যটুকু খাবারের জন্য আমার দিনকে আমি বিক্রি করতে পারি না, চলে গেল। ওই সময় হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতুসসালাম আসলেন।
সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তাকে কেন আহার করতে দাওনি। তো ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম বললেন যে আমার রব তাবারক ওয়া তাআলা নাম না নেওয়ার কারণে। তো ইরশাদ হলো যে হে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম, সে এক মুহূর্তে তোমার কাছে পানাহার করার জন্য আসলো, আর তোমার রবের নাম না নেয়ার কারণে তুমি তাড়িয়ে দিলে, তুমি তাকে খাবার খেতে দিলে না। সে তো জন্ম থেকে নিয়ে এই সময় পর্যন্ত আমার না ফরমানি করে যাচ্ছে, আমাকে মানছে না, এরপরেও আমার রহমত এত বড় যে আমি তাকে পানাহার, আমি তাকে রিজিক দান করছি। তুমি যাও তাকে পানাহার করাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম আবার দৌড়ে তাকে সন্ধান করছেন যে ওই ব্যক্তিটি কোথায়। হঠাৎ দেখতে পেলেন সেই পাহাড়ের মধ্যে উঠতেছিল। তাকে বললেন ভাই আসেন, আপনি পানাহার করে নিন। সে বলল যে আমি আপনার রবের নাম নিব না। তো ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম বললেন কোনো সমস্যা নেই, তুমি আসো পানাহার করো,
খেয়ে নাও।
তো ওই অমুসলিম ব্যক্তি বলল কি ব্যাপার, কিছুক্ষণ পূর্বে দস্তরখানায় ছিলাম, একসাথে ছিলাম, আপনার প্রভুর নাম না নেওয়ার কারণে আপনি তাড়িয়ে দিলেন, আমাকে পানাহার করতে দেননি, এখন কি হয়ে গেল? তো ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম বললেন তোমার যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিলেন, আর এই ফরমানটা যে আমাকে সালাম প্রেরণ করলেন আর বললেন যে তুমি এক ওয়াক্ত তাকে পানাহার করো নাই তোমার প্রভুর নাম না নেওয়ার কারণে। তো সে তো এত বছর ধরে আমার নাফরমানি করে যাচ্ছে, কিন্তু আমি অনাহারে তাকে রিজিক দান করতে।
আল্লাহ, দুইটা বিষয় এখানে। একটা হলো গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, কেমন যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, বিসমিল্লাহ শরীফ না পড়ার কারণে এমনটা করলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির প্রতি কেমন দয়া যে জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে সে নিয়ে কবর পর্যন্ত যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না মানছে, তারপরেও তার শ্বাস বন্ধ করে দেননি, তারপরও তার রিজিক বন্ধ করে দেননি, তারপরও তার থাকার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়নি, পৃথিবীতে বসবাস করতেছে আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে সে আছে। হেসান ভাই মনে আছে একটি বিষয় যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন দোয়ার জন্য হাত তুললেন, তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন আর বললেন হে আমার প্রতিপালক। যখন দোয়ার মধ্যে হাত তুললে আমরাও বলি হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তো ওই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো মুসা আলাইহিস সালাতুসসালামের কাছে, লাব্বাইক। যখন সে বলল হে আমার প্রতিপালক, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো লাব্বাইক, যখন মুসা আলাইহিস সালাতুসসালাম এই লাব্বাইক শব্দ শুনলেন, সে বলল হে আল্লাহ তুমি তো মালিক, আমার কী বা মূল্য আছে যে আমার ডাকে তুমি আল্লাহ লাব্বাইক বলে উত্তর দিবে? মুসা আলাইহিস সালাতুসসালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমাকে ডেকেছি, আমার কি মূল্য আছে যে আমার ডাকে আল্লাহ তুমি আমাকে লাব্বাইক বলে সাড়া দিয়েছো, উত্তর দিয়েছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে এটি আমার পছন্দ, আমার কোনো বান্দা আমাকে ডাকবে হে আল্লাহ, হে রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার প্রতিপালক, আমার কোনো বান্দা আমাকে ডাকবে, ওই ডাকের উপরে আমি উত্তর দিব লাব্বাইক বলে, এটা আমার পছন্দ। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এটি কি প্রত্যেক ব্যক্তির জন্য নাকি শুধু আমার জন্য? এটা কি সবার জন্য কিনা? আল্লাহ তাবারকতালা বললেন, এটা সবার জন্য। যদি কোনো বান্দা আমাকে ডাকে তো আমি সবাইকেই লাব্বাইক বলেই উত্তর দিই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জন্য, সব বান্দার জন্য, আনুগত্য যারা তারাও, গুণাগার যারা তারাও। আল্লাহ তাবারকতালা বললেন, নাফারমান, গুণাগার, নেককার, পরহেজগার, গাউস কুতুব যারাই আছে, যে কোনো বান্দা যখনই আমাকে ডাক দেয় তো আমি লাব্বাইক বলেই তাদেরকে উত্তর দেই। আল্লাহ তাআলার দয়া দেখেন, আল্লাহ তাআলার রহমত দেখেন কেমন। সারা রাত গুনাহ করে বান্দা, সকালবেলা উঠে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে লাব্বাইক। এই তো হাদিসে পাক থেকে শুনলাম না, আল্লাহ বলে লাব্বাইক। যে বান্দাই ডাকে না কেন, আল্লাহকে, প্রতিপালককে ডাকে না কেন, রবকে ডাকে না কেন, এখনো সময় আছে দর্শক আল্লাহ তাআলার রহমতকে লুটে নেওয়ার, আল্লাহ তাআলার রহমতকে পাওয়ার, আল্লাহ তাআলার দয়ার দিকে ফিরে যাওয়ার। যে আমরা আল্লাহ তাআলার দয়ার দিকে ফিরে যাই, গুনাহ করি, নাফারমানি করি, খারাপ কাজ করি, অনুশোচনা যখনই অন্তরে আসে আল্লাহকে ডাকি, আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। আল্লাহ তো বলেনি কি আমি তো লাব্বাইক বলেই উত্তর দিতে পছন্দ করি বান্দা যখন আমাকে ডাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দিক যে কাজে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যান। এহসান ভাই, কিছু মাদানী ফুল দর্শকদের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। খুবই সুন্দর একটি বিষয়, মাশাআল্লাহ, মহরম, একে তো হচ্ছে মহরমের ট্রান্সমিশন চলছে।
জি,
আল্লাহ পাকের এটাও একটা অনেক বড় নেয়ামত যে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি ফজিলতপূর্ণ মহরম মাস আমরা পেলাম। আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে এত মেহরবানি করে, মায়া করে সৃষ্টি করেছেন যে বলা হয়েছে যে আল্লাহ পাকের রহমত যে পুরো পৃথিবী নয় বরং কুল কায়নাত, আল্লাহ পাকের যত কুল কায়নাত রয়েছে, যত মাখলুকাত রয়েছে। আমরা প্রথমে তালিব ভাইয়ের কাছে ঘটনা শুনলাম, শুধু যে আল্লাহ পাক আমাদের উপর রহমত করেন তা নয়, যারা আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে রহমত করেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন। যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনেননি, যারা আল্লাহ পাকের নাফরমানি করছেন, এখনও যারা করছেন, আল্লাহ এদের প্রতিও দয়া করেন। মানে এক হচ্ছে মানুষ তো হচ্ছে দয়াবান, কিন্তু আল্লাহ পাক দয়াবানের উপরও দয়াবান, আমার আল্লাহ হচ্ছে সেই স্রষ্টা। তো আসলে আল্লাহ পাকের দয়া আমরা যদি যদি চিন্তা করি, যদি আমরা কখনো রিয়েলাইজ করি, অনুধাবন করি, তখন আমরা ভাববো, তখন আমাদের জবান থেকে শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় বের হবে। যদি একটু চিন্তা করি, এই যে আমরা শ্বাস প্রশ্বাস বের করছি, যদি আমরা একটু ভাবি, তাহলে আমাদের সারা দিন আমাদের অন্তরের মধ্যে, মানে সারাক্ষণ আমাদের অন্য কোনো ওয়াজিফা পাঠ করার খেয়ালই আসবে না, শুধু একটাই ওয়াজিফা পাঠ করতে মন চাবে, আলহামদুলিল্লাহ। কারণ সবই আল্লাহ পাকের দয়ার মধ্যে আমরা আছি। এই যে শ্বাস প্রশ্বাস ফেলছি, এই যে জবান দিয়ে কথা বলছি, এই যে এই চোখ দিয়ে আমরা দৃষ্টি দিচ্ছি, কান দিয়ে শ্রবণ করছি, এই যে হাত নাড়াচ্ছি, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, অর্থাৎ যা কিছুই করছি সবই আমার আল্লাহ পাকের দয়া। মানুষ যখন একটা সময় জান্নাতে যাবে, সেটা আল্লাহ পাকের দয়া। যতই ইমানদার হোক, যতই সে নেককার হোক, যতই পরেশগার হোক, কেউ তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ পাকের দয়া না থাকে। যেমনিভাবে একটি হাদিসে পাকের মধ্যে আসছে, যে ওয়াকিয়াটি না বললেই নয়, কিতাবের মধ্যে আসছে, খুব প্রসিদ্ধ একটি ঘটনা, যেটা মাদানী চ্যানেলের মধ্যেও অনেকবার বলা হয়েছে, যেহেতু এই বিষয়ে রিলেটেড, যে সৈয়দুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণিত যে তিনি বলেন যে আমাদের মাঝে আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আনলেন এবং তিনি আমাদের মাঝে তাশরিফ এনে বললেন যে এখনই আমার নিকট আমার বন্ধু জিব্রাইল আলাইহি সালাতু আসসালাম তাশরিফ নিয়ে আসলেন এবং বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহ পাকের ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্যরূপে প্রেরণ করেছেন। যে আল্লাহ পাকের এক বান্দা এমন রয়েছে যিনি পাহাড়ের চূড়ায় সমুদ্রের মাঝে তিনি বসবাস করেন। আচ্ছা, ওই পাহাড়ের চূড়ায় সমুদ্রের মাঝে আল্লাহ পাক ওই বান্দার জন্য, আল্লাহ পাকের ওই বান্দার জন্য এমন একটি আঙ্গুলের সমান নহর, আল্লাহ পাকের নদী সৃষ্টি করে দিয়েছেন যেটা দ্বারা মিষ্টি পানি প্রবাহিত হয়। আল্লাহ পাকের ওই নেক বান্দা ওইখানেই অবস্থান করেন এবং ওইখানে তিনি বসবাস করেন 500 বছর ধরে।
আল্লাহ,
তো আল্লাহ পাকের ওই বান্দা যখন তিনি ইবাদত বন্দী করেন, যখন দিন অতিবাহিত হয়ে রাত্র সময় হয়ে যায়, তিনি ওই নহর থেকে মিষ্টি পানি পান করেন এবং আল্লাহ পাকের কুদরতে ওইখানে একটি গাছেও একটি ডালিম গাছ বা আনার গাছ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, যা থেকে প্রতিদিন একটি করে ফল সৃষ্টি হয় এবং সেই বান্দা ওই ফল খেয়ে নিত।
সুবহানাল্লাহ।
এরপর তিনি আবারও আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে রিয়াজতের মধ্যে তিনি অতিবাহিত করতেন। এভাবেই তার দিন তার রাত অতিবাহিত হতো আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে, আর এটি ছিল 500 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে কাল কিয়ামতের সময় যখন হবে তখন আল্লাহ পাক ওই বান্দার ব্যাপারে ফয়সালা করবে, ফেরেশতাকে আদেশ দেবে যে আমার ওই বান্দাকে আমার দয়ায় অনুগ্রহে তাকে জান্নাত দান করো। যখন এই ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে তখন সেই বান্দা বলবে, হে পাক পরওয়ারদিগার, তোমার দয়ায় আমার ইবাদত ধরা কেন নয়, সে আরজ করবে। কারণ তার এই জেহেন ছিল যে তিনি 500 বছর আল্লাহ পাকের ইবাদত বন্দীগীর মধ্যে কাটিয়েছে, ননস্টপ শুধু ইবাদতই করে গেছে, পাহাড়ের চূড়ায় সমুদ্রের মাঝে আর কোনো মানুষ ছিল না, শুধু একাই আল্লাহর ইবাদত করেছে। এত ইবাদত করার পরও আল্লাহ পাক বলছে তার দয়াতে জান্নাত কেন, আমার ইবাদত দ্বারা কেন নয়, তার মনের মধ্যে একটা ধ্যান আসলো এটা। তখন আল্লাহ পাক আবারও আদেশ করবে, আমার এই বান্দাকে আমারই দয়া জান্নাত প্রবেশ করো। দ্বিতীয়বার বলা হলো, তখন তিনি আবার আরজ করবে, হে মাওলা, আমার আমল ধারা কেন নয়। আল্লাহ পাক আবারও আদেশ করবে, আমার দয়াতে আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করো। সেই বান্দা আবারও আরজ করবে, হে আমার মাওলা, হে পাক পরওয়ারদিগার, আমার আমল ধারা কেন নয়। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ দিবে যে আমার এই বান্দা তো আমলদের বিনিময়ে জান্নাতে যেতে চাচ্ছে, ঠিক আছে, আমি যে আমার এই বান্দাকে অসংখ্য নেয়ামত দিয়েছি এই নেয়ামতকে তুমি আমার বান্দার আমলের সাথে কম্পেয়ার করা হোক।
আল্লাহ,
যখন ফেরেশতা ওই বান্দার অগণিত অসংখ্য নেয়ামত থেকে মাত্র একটি মাত্র নেয়ামত, তা কি, এই চোখের নেয়ামত, হাজারো অগণিত নেয়ামত তো রয়েছেই, শুধু একটি নেয়ামত চোখের নেয়ামতকে ওই ফেরেশতারা তার 500 বছরের আমলের সাথে কম্পেয়ার করেছে, তখন দেখা গেছে চোখের নেয়ামত বেশি ভারী হয়ে গেছে, ওই ওই তুলনায় তার 500 বছরের আমল কিছুই
না।
তখন ফয়সালা কি দাঁড়ালো, আমল কম তার নেয়ামত বেশি। তখন আল্লাহ পাক আদেশ করলেন, ঠিক আছে, আমার বান্দাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দাও। তখন ওই বান্দা ফিল করবে, রিয়েলাইজ করতে পারবে যে আমল দ্বারা তো আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়, সবই তো আল্লাহ পাকের দয়া। তখন তিনি চিৎকার চেঁচামেচি করবে এবং আল্লাহ পাককে ডাকবে, হে মাওলা, আমার আমল নয় বরং তোমার দয়াতেই আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও।
আল্লাহ আল্লাহ।
তখন ওই বান্দাকে আল্লাহ পাকের নিকট দণ্ডায়মান করানো হবে। তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে ওই যে পাহাড়ের চূড়ায় সমুদ্র মাঝে তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, এটা কার মাধ্যমে, কে ওই নিয়ামত দিয়েছে? বলবে, আল্লাহ, আপনি তো দিয়েছেন, আমি তোমাকে ওই নিয়ামত দিয়েছি, আমারই দয়া ছিল, আর এখন তো আজকে আমি তোমাকে আমার দয়াতে জান্নাতে প্রবেশ করাচ্ছি। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে উদ্দেশ্য করে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়ার ধারাই পুরো দুনিয়া পুরো কুল কায়নাত প্রতিষ্ঠিত হচ্ছে।
সুবহানাল্লাহ।
অর্থাৎ আমরা দুনিয়াতে যা কিছুই দেখছি জাকির ভাই, সবই আল্লাহ পাকের দয়াতে, কিয়ামতের সময় যা হবে। আচ্ছা, দুনিয়াতে দেখেন আমরা এত দয়া পাচ্ছি, এই যে আজকে এত নাফরমানি করার পর আমরা রিজিক পেয়ে যাচ্ছি, যে ব্যক্তি 24টা ঘন্টা আল্লাহ পাকের নাফরমানি করছে সেই ব্যক্তিটাও সঠিকভাবে আল্লাহর রিজিক পাচ্ছে, এক ওয়াক্ত রিজিক তিনি কমতি পাচ্ছে,
কখনো
কমতি হচ্ছে না।
আল্লাহ,
আচ্ছা, এটা বলা হচ্ছে আল্লাহ পাকের অগণিত দয়া রহমত থেকে মাত্র জাররা পরিমাণ 1%,
জি জি,
বাকি 99% হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দার উপর দেখাবে।
সুবহানাল্লাহ।
ওই সময় আল্লাহর দয়া কেমন হবে?
সুবহানাল্লাহ।
আসলে এর জন্য আল্লাহ পাকের দয়া সবসময় আমাদেরকে স্মরণ করতে হবে, সবসময় আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক যেই নিয়ামত আমাদের দিয়েছেন ওই নিয়ামতের বেশি পরিমাণে চর্চা করতে হবে, যখনই আমরা চর্চা করব আল্লাহ পাক আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন।
লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তুমি আমার শুকর আদায় করো আমি তোমার নিয়ামত আরো
বাড়িয়ে দেব। রাইট রাইট রাইট। আমরা দুনিয়াতে যদি দেখি কোনো ব্যক্তির চোখের সমস্যা বা কিডনিতে সমস্যা বা ব্লাডের সমস্যা, অর্থাৎ তার ব্লাড কম আছে, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এসে বলে যে ভাই আপনার 2টা চোখের সমস্যা, 1টা চোখ আমার থেকে নিয়ে নেন, আমি 1টা চোখ আপনাকে দান করলাম, পৃথিবীতে ওই ব্যক্তির কাছে এর চাইতে আর বড় খুশির কী হবে? ওই যে ব্যক্তি চোখ দিতে আসছে বা 1 ভ্যাক রক্ত দিতে আসছে বা যে ব্যক্তি 1টা কিডনি দিতে আসছে, তার শুকরিয়া কেমন আদায় করবে? বলতেই থাকবে সারা জীবন, তার কৃতজ্ঞ হয়ে থাকবে, বলতেই থাকবে বারবার যে আপনি যা করছেন এটা ভাইও করে না, আপনি যা করছেন তা রক্তের সম্পর্কের কেউ করে না। আপনি যা করছেন সেটা ভোলার মতো নয়। আপনি যা করছেন মাত্র এক ভ্যাক রক্ত দিয়েছে, তাই না? অনেক কথা বলা হয় তাকে যে রক্ত দিতে যায়। তো এতটুকু, সামান্য এতটুকু তার জন্য আমরা তার শুকরিয়া আদায় করতে 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 তার সামনে আমরা বেকুল হয়ে পড়ি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাকে পরিপূর্ণ দেওয়ার পরেও, পরিপূর্ণ দেওয়ার পরেও আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া, সেই আল্লাহ তাআলা রহমতের প্রতি আমাদের দৃষ্টি কোথায়?
আচ্ছা জাকির ভাই, এখানে একটা ভাবার বিষয় যে আপনি যে বিষয়টা এখন বললেন যে কেউ আমাকে রক্ত দিলে আমরা কখনোই তাকে তার নাফরমানি আমরা করি না, এটা স্বাভাবিক। যদি কেউ আমাকে কিছু টাকা দিয়েও আমাকে সাহায্য করে, আমি তাকে কখনো ভুলি না, তার নাফরমানি করি না, কারণ সে আমাকে উপকার করেছে। আর যদি চোখ দেয় বা তারকে রক্তদান করে বা কারো একটি কিডনি দিয়ে দেয়, উদাহরণ, এগুলি তো অনেক বড় একটি বিষয়।
জি,
সে যতদিন বাঁচবে ওই বান্দার নাফরমানি করবে,
করবে না,
ওই ব্যক্তি নাফরমানি সে করবে না। কিন্তু যে আল্লাহ সব দিয়ে গেছে আমাদেরকে, এরপর আমরা কিভাবে নাফরমানি করব?
ওই বান্দা নারাজ না হোক যে আমাকে চোখ দিয়েছে, আমরা খেয়াল রাখি যে ভাই ইনাকে যদি দাওয়াত হয় সবার আগে ইনাকে দাওয়াত দিবেন, যদি কোনো কিছু হয় তাকে আগে বলবেন, যেন সে নারাজ না হয়, না অসন্তুষ্টি না হয়, আমরা এটা খেয়াল রাখি,
কষ্ট না পায়, সে
কষ্ট না পায়। কিন্তু দেখেন যে রব তাবারক ওয়া তাআলা এটা তো একটি নিয়ামত দিল। যখন আমরা গণনা শুরু করব তো কোরআনে পাকে রয়েছে, যদি তুমি গণনা করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত নিয়ামতকে গণনা করতে পারবে,
শেষ করতে পারবে না। এত নিয়ামত আর এত রহমত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। নাতখা ইসলাম ভাই আছেন আমাদের সাথে, ইব্রাহিম ভাই, আমরা একটি নাতের রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কল এসএমএস এর দিকে যাব। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
Ya Mustafa Medina Ashadonu Muti Dekhibo Ishi Medina কন্নার
Shabbat.
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক তাআলা যদি দয়া করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ডেকে নেন, ইনশাআল্লাহ তাবারক তাআলা আশিকদের সফর তো হবে, আশিক সফর করবে, যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তবে আল্লাহ তাআলার দরবারে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ আদবের সাথে সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দাও, আদব যেন রক্ষা করতে পারি। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম, আল্লাহ তাআলার রহমতের বিশালতা আর কালামও শুনছি। ইনশাআল্লাহ তাআলা কয়েকটা কল শুনবো দর্শক আপনাদের, এরপর এসএমএস যারা করছেন এসএমএসগুলো নেওয়ার চেষ্টা করব। কলগুলো শুনি আগে, এরপর এসএমএস করবো। জি, কল শুনিয়ে দিই।
আপনাদের মাদানি চ্যানেল খুব ভালো লাগে, আমি নিজে দেখি এবং আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মাদানি চ্যানেল দেখার জন্য অনুরোধ করি, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
মাশাআল্লাহ, খুব সুন্দর অভিমত দেওয়ার জন্য মাদানি চ্যানেল সম্পর্কে। আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক, এভাবেই সাথে থাকবেন আশা রাখি সবসময়। ইনশাআল্লাহ তাবারক তাআলা অনুষ্ঠান দেখবেন আর যা শিখে এখান থেকে সেটার উপর আমল করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার কাছে অনেক ভালো লাগে মাদানি চ্যানেলটা, দোয়া করবেন যাতে আমি সবসময় দেখতে পারি আপনাদের রিয়াজে চলতে পারি।
আল্লাহ তালা কবুল করে নিক, চেষ্টা থাকলে উপায় হয় কথায় এটা শুনেছেন আপনিও। যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তবে উপায় তো তার জন্য আছেই, কেন পারবেন না, আপনিও পারবেন। দাড়ি রাখার নিয়ত করা, নামাজের নিয়ত করা, ইমামাম পড়ার নিয়ত করা, সুন্নতি লেবাজের নিয়ত করা, নিয়ত করে নিন, ইনশাআল্লাহ চেষ্টাও করে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। পরবর্তী কল দেন।
আমি গাইমান্না থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে মোবাশ্বির নওয়াজ আহমেদ। আমি কি কালাম শুনতে চাই, আর কি আর নাই, পয়সা নাই, কেমে যাইব সোনার মদিনায়।
শুরুতে তো ভালোই বলছিলেন চট্টগ্রামের ভাষা, কিন্তু লাস্টে এসে কেমনে যাইব সোনার মদিনায়, এটা তো ওই ভাষায় আর হয়নি। যাই হোক, সুনাব ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম আলাদুল, কুমিল্লা থেকে বলতেছি। যারা এই চ্যানেলটা আপ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলটা আজকে প্রথম দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি, আমার তো অনেক ভালো লাগতেছে।
মাশাআল্লাহ আমিন ভাই, শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, সুন্দর অভিমত আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের এমন সুন্দর অভিমত হয়তো বা এক একজন মুবাল্লিগের আরও অনেক পরিশ্রম করার সহযোগিতা এটা বলতে পারি। কেননা যখন কোনো ব্যক্তি কোনো কাজ করে আর তার কাজটা দেখে যখন কোনো ব্যক্তি অভিমত এমনটা দেয় ভালো, তখন তার ওই পরিশ্রমটা সে ভুলে যায়, অর্থাৎ আরও কিছু করার মতো মন মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি হয়। আর এটা বলতে পারেন আপনার ঘরের মধ্যেও বা আপনার সমাজের মধ্যে হয়ে থাকে। আপনি আপনার ছোটো বাচ্চাকে বলেন না, সে মাত্র আজকেই কাগজ আর কলম নিয়েছে হাতে, একটা মাত্র অক্ষর লিখেছে। আপনি বাবা আছেন, বড় ভাই আছেন, আপনি তাকে উৎসাহ দেন, এত সুন্দর হয়েছে, এত ভালো পেরেছ তুমি আজকে, সর্বপ্রথম তুমি কাগজ আর কলম হাতে নিলে, তুমি পারবে, তুমি খুব সুন্দর করেছো, তোমার মতো কে পারে, কে হয় আর, তুমি তো খুব ভালো পারছো। তো ও যা না পারছে তার চেয়ে বেশি পারার চেষ্টা করবে, এটা হলো উৎসাহ মানুষের জন্য। আল্লাহ তাআলা কবুল করে নিক। আলামিন ভাই, শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দাও।
আমি নারায়ণগঞ্জ জেলা থেকে বলছি, নাফু আমি আমি কি কথা শুনতে চাই, মাউলানা সালি।
আচ্ছা ইব্রাহিম ভাই, হয়তো আপনার ভাষা বুঝছেন, আমি ক্লিয়ার হয়নি কি কালাম শুনতে চেয়েছি, ইব্রাহিম ভাই শোনাবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তাআলা কবুল করে নিক যারা আমাদেরকে কল করছেন, সাথে আছেন। একজন এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি সবসময় দেখার চেষ্টা করি, আজকেও দেখছি বিষয় খুবই চমৎকার নিয়েছেন। আল্লাহ তাআলার রহমত ব্যতীত কোনো ব্যক্তির নিজের ঘাড়কেও নাড়াতে পারবে না, এটাই বাস্তব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আর একজন এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি খুবই চমৎকার, প্রতিদিন খুবই সুন্দর কিছু বিষয় নিয়ে আলোচনা শুনি এবং অনেক কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিক সবাইকে। আপনারাও নিজের জায়গা থেকে নেকির দাওয়াত দিতে থাকেন, মাদানী চ্যানেল প্রত্যেকটা ঘরে ঘরে যেন শুরু হয়ে যায়, চালু হয়ে যায় ইনশাআল্লাহ তাবারক তাআলা। যাবো আবারও তালিব ভাইয়ের কাছে, আরও কিছু বিষয় আজকের বিষয় নিয়ে তার থেকে আলোচনা শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা। জি তালিব ভাই।
জাকির ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের আলোচনা চলছে।
জি,
আর এই গুরুত্বপূর্ণ টপিকে যদি কোরআনুল করিমের আয়াত যদি না পাঠ করা হয় তাহলে আসুন আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত কীরকম, কোরআনের মধ্যে রব তাবারক ওয়া তাআলা তার রহমতের ঘোষণা কীভাবে দিয়েছেন,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা ২৪ সূরা জুমারের ৫৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।
সুবহানাল্লাহ।
এই আয়াতের তরজমা যখন পড়বেন তখন আপনার ঈমান তাজা হয়ে যাবে।
আল্লাহ।
আর যখন এই আয়াতের আপনি শানে নজুল পড়বেন তখন আরো মানে আল্লাহ তাআলার রহমত যে এত বেশি, কখনো মানে যদি কোনো ব্যক্তি বেশি গুনাহ করে নেয় তা আমরা অনেক সময় আমরা ভাবি আমি এত গুনাহ করেছি আমার তওবা কবুল হবে কি না। যদি এই আয়াতের তাফসীর যদি কেউ পড়ে নেয় তাহলে সে মানে তার সহযোগিতা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মনোনিবেশ করার।
জি,
এই আয়াতের তরজমা কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব আলাইহি সালাতু ওয়াসসালামকে বলেন যে হে মাহবুব আপনি বলে দিন আমার ওই বান্দা যারা নিজের আত্মার প্রতি অত্যাচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত আমার অনুগ্রহ আমার দয়া থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু।
সুবহানাল্লাহ।
এই আয়াতের শানে নজুলে জাকির ভাই,
জি,
আরজ করতে চাচ্ছিলাম যে হযরত সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুশরিকদের মধ্য থেকে কতিপয় লোক, কিছু লোক বিশকুল সাদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আরজ করলো আপনার ধর্ম নিঃসন্দেহে হক ও সত্য, আমরা বড় বড় পাপ করেছি, অনেক নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের অমান্য করেছি, হ্যাঁ, অসংখ্য হত্যা এবং পাপাচারে লিপ্ত রয়েছে, তো আমাদের ওই সব গুনাহ কি কোনো মতে মাফ হতে পারে? তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিজ্ঞাসা করলো যে আমরা তো অনেক হত্যা করেছি, আমরা তো অসংখ্য জিনা করেছি, তো আমাদের তওবা কি কবুল হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে নাযিল করে দিলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় হযরতে সাইয়দুনা ইমাম গজালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহ তিনি বলেন যে ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত গুনাহে পরিপূর্ণ, যখন তার অন্তরে তওবা করার মন মানসিকতা তৈরি হয় তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় যে তোমার তওবা কিভাবে কবুল হবে, শয়তান তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয়। এই সময় বান্দার কাজ কি, তখন ব্যক্তির উপর আবশ্যক যে নৈরাশ্যতাকে দূর করে ভরসা রাখে, আর এ কথাকে স্মরণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাদের তওবা কবুল করে থাকেন। আর তওবা এমন ইবাদত যা গুনাহকে মুছে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়া ইন্নি লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন নিশ্চয়ই আমি অধিক ক্ষমাশীল।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
যারা আরবি গ্রামার পড়েছেন এখানে লাগাফারুন আসছে, কোনো কিছু বেশি বোঝাতে গেলে এই সিগাটা নিয়ে আসা হয়, এখানে বলা হচ্ছে লাগাফারুন, আমি অধিক ক্ষমাশীল।
সুবহানাল্লাহ।
ক্ষমাশীল তো রাব্বুল আলামিন আছেনই,
অধিক
এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিগা ব্যবহার করেছেন যে ইন্নি লাগাফারুন, আমি অধিক ক্ষমাশীল, কাদের জন্য, লিমান তাবা, যারা তওবা করবে,
তওবা করে,
ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করবে।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
হ্যাঁ, তো আমাদের দ্বারা যদি কোনো গুনাহ
হয়ে যায়
এই আয়াতের উপর আপনি আমল করুন, তওবা করে নিন, নেক আমল করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গফফারা যুনুব। আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুবহানাল্লাহ, প্রিয় নবী বলেন আত্তায়বু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করে
গুনাহই করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় হয় আমাদের দ্বারা দর্শক শ্রোতা, যে একটা তো হলো গিয়ে গুনাহ করার পরে, ভুল হওয়ার পরে অনুশোচনা করা, আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে বা আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে, অনুশোচনা করার পরে তওবা করা, আর আল্লাহ তাবারক ও তাআলা তাকে মাফ করে দেবেন। আর একটা হলো গুনাহ করার পরে সেই গুনাহটাকে ভুলে থাকা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কারণ হলো গিয়ে গুনাহ করার পরে আপনাকে বারবার সেটাকে স্মরণ করতে হবে, অনুশোচনা করতে হবে, বারবার তওবা করতে হবে, দোয়া করতে হবে। যদি আপনি ভুলেই যান, আর ভুলে যাওয়া সেটা শয়তানের পক্ষ থেকে, শয়তান তাকে ভুলিয়ে দেয়। গুনাহ করার পরে মানুষকে শয়তান ভুলিয়ে দেয় যে সে কী কী গুনাহ করছে, আর ভুলে যখন যায় তখন সে তওবাও করতে পারে না, আর তওবা না করতে পারলে সে আল্লাহ তাআলার রহমতও পায় না, দয়াও পায় না, আর ক্ষমাও তার হয় না। আর এভাবে যদি পৃথিবী থেকে চলে যায় তবে তার অবস্থা কী হবে সেটা আমরা বুঝি। আল্লাহ তাআলার রহমত এত বিশালতা, আর আল্লাহ তাআলার রহমত এত বেশি, যা কোনো বান্দা গণনা করে শেষ করতে পারবে না, যা কোনো বান্দা অনুধাবনও করতে পারবে না যে আল্লাহ তাআলার রহমত কেমন আছে। একটু যদি উদাহরণ দেই এহসান ভাই, আপনি আলোচনায় শেষের দিকে এটাই বলছিলেন যে শ্বাস প্রশ্বাস যে আমাদের চলে, যখন কোনো ব্যক্তির দেখবেন শীতের দিন একটু বেশি হয়, সর্দি ঠান্ডা লাগে, আর যদি শ্বাস করতে একটু কষ্ট হয়ে যায়, বা যাদের অ্যালার্জির প্রবলেম আছে, শ্বাসকষ্ট আছে যাদের, তাদেরকেও যদি আপনি একটু জিজ্ঞাসা করেন, হঠাৎ করে দেখবেন তার ঠান্ডার কারণে বা সর্দি লাগার কারণে বা বেশি পরিশ্রম করার কারণে, বৃষ্টিতে ভেজার কারণে তার ওই অ্যালার্জির প্রবলেমটা বেড়ে যায়, আর শ্বাস, হ্যাঁ, এজমা, আর শ্বাস করতে তার কষ্ট হয়ে যায়। শুধু এতটুকু যে শ্বাস করতে কষ্ট হয়ে যায়, শ্বাস বন্ধ হয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত এত বেশি দিয়ে রাখছেন আমাদের জন্য, এত বেশি রহমত দিয়ে রাখছেন, শ্বাস চলছে আমার। কিন্তু এই সকল অসুস্থ ব্যক্তিদের একটু স্লো গতিতে চলে, যেভাবে আমরা স্বাভাবিকভাবে শ্বাস নেই তারা স্বাভাবিকভাবে নিতে পারে না, তাদেরটা একটু স্লো গতিতে চলে শ্বাসটা, তাতেই তাদের কষ্ট হয়ে যায়। অনুভব করতে পারে সে কি মারা যাব এমন কিছু ভাবে, সে শ্বাস বন্ধ হয়ে আসছে আমার, আমি দম নিতে পারছি না, একটু 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 শ্বাস তো তার চলছে কিন্তু স্বাভাবিকভাবে নেই। আল্লাহ তাআলার রহমতের প্রতি কুরবান হয়ে যাওয়া দরকার, আল্লাহ তাআলার দয়ার প্রতি আমাদের উৎসর্গ হয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা কত দয়া আমাদেরকে করেছেন, শ্বাস যদি এক সেকেন্ডের এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তবে বুঝতে পারবো যে আল্লাহ তাআলার দয়া কেমন ছিল আমাদের, কেমন দয়া আমাদের ছিল। এই জন্য উচিত আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজগুলো ছেড়ে দেওয়া, যেই কাজে আল্লাহ ও তার রাসূল আমাদের প্রতি খুশি থাকবেন, রাজি থাকবেন, এমন কাজগুলো আমাদের করা। আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে থাকার কিছু ভালো দিকও আছে, যখন আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে থাকব তখন এই সকল বিষয়গুলো তাদের থেকে বুঝতে পারবো, এই কাজটা এভাবে করবে না, কেন করবো না, এটা আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ, এই কাজগুলো করবে, কেন করবে এই কাজগুলো, এই কাজগুলো আল্লাহ তাআলার খুশি করার কাজ, আল্লাহ তাআলা এই কাজে খুশি হন। আর বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি তো হবেনই, যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান ওই বান্দাকে মাফ করে দেন, তাকে নাজাত দিয়ে দেন। তো আমাদের উচিত আল্লাহ তাআলার রহমত আমরা পেয়ে যাচ্ছি দিন হোক বা রাত হোক। এহসান ভাই, কত আল্লাহ তাআলার রহমত দেখেন, এখন এমন একটা সিজন চলতেছে, হয়তো গরম কিন্তু বাহিরে এমন একটা ঠান্ডা হাওয়াও চলতেছে, যখন আপনি গ্রামগঞ্জে যাবেন হয়তো শহরে মানুষের আনাগোনা বেশি থাকার কারণে বা বিল্ডিং বেশি থাকার কারণে আমরা ওই বাহিরের হাওয়া যেটা আছে এটা পাই না। গ্রামে গিয়ে দেখেন যেমন গরম আছে, গাছের নিচে বসবেন আল্লাহ তাআলার কুদরতি হাওয়া, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রহমত দেখেন কেমন, ওই গরমটা আপনার অনুভব হবে না। আবার আল্লাহ তাআলার দয়া এগুলো, আল্লাহ তাআলার রহমত এগুলো, এগুলো অস্বীকার করার মতো কিছু নেই। যেদিকে তাকায়, যেদিকে তাকাবেন সব দিকেই যেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, কখনো বলা যাবে না এটা কেন, এটা কেন, এটা কেন, এটা বলা যাবে না।
আল্লাহ তাআলা যখন আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দেয় তখনই আমরা শুকরিয়া আদায় করি,
করা উচিত,
হ্যাঁ তখন তো আমাদের করা উচিত, আমরা তখনই করি। কিন্তু যখনই আল্লাহ পাক আমাদেরকে একটু কষ্টে রাখে বা একটু দুঃখের মধ্যে রাখে বা পরীক্ষার মধ্যে রাখে, এটা তো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন, তো তখনই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বন্ধ করি,
বন্ধ করে দিই, অভিযোগ তুলি,
অভিযোগ করি। আচ্ছা, অভিযোগ কার উপর করছি আমরা? আল্লাহ পাক, যে আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে এত নেয়ামত দিয়েছে, এত ভালো রেখেছে। তো আল্লাহ পাক যদি আমাদেরকে একটু মাত্র সময় পরীক্ষা নেয়, তাহলে কেন আমরা ওই পরীক্ষার সম্মুখীন হতে চাই না? কেন আমরা অভিযোগ করি? আসলে আল্লাহ পাক দুনিয়াতে যে বান্দাকে পরীক্ষায় ফেলে, বা যদি আল্লাহ পাক দুনিয়াতে কাউকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তো এটাও বুঝতে হবে ওই বান্দার যে হয়তোবা এর পিছিয়ে আল্লাহ আমাকে আমার মঙ্গল রেখেছেন। এটা আমাদের আল্লাহ পাকের উপর ওই ভরসা, ওই তাওয়াক্কুল আমাদের রাখতে হবে। আল্লাহ পাকের প্রতি সবসময় আমাদের সুধারণা রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে যেহেতু এত নিয়ামত দিয়েছে, আমি যেহেতু কষ্টের মধ্যে আছি, অবশ্যই আল্লাহ পাক হয়তোবা এই কষ্টের বিনিময়ে আমাকে গুনাহ মাফ করবে, আমার ভালো কিছুই আল্লাহ আমাকে রাখবে। সবসময় ওই আমাদের ধারণা রাখতে হবে আল্লাহ পাকের উপর। যেমনিভাবে যারা ইন্তেকাল করে, আমরা যদি দেখি যে হয়তোবা এই ব্যক্তির অবস্থা কেমন, বলা হয় ইন্তেকাল করার পর কবরে একটা মৃত ব্যক্তি ওই ডুবন্ত ব্যক্তির মধ্যে, যারা পানির মধ্যে বা সমুদ্রের মধ্যে যখন সে ডুবে যায়, যখন তিনি হাবুডুবু করে, তো ওই ব্যক্তির ন্যায় হচ্ছে কবরের মৃত ব্যক্তিরা থাকে। তো ওই সময় কিন্তু আল্লাহ পাক তার বান্দাদের প্রতি দয়া করে, দুনিয়াতে যতদিন সে বাঁচে দয়া করে, যখন ইন্তেকাল করে আল্লাহ পাক তার উপরে দয়া করে। যেমনিভাবে একটি ঘটনা যেটা হযরত সাইয়েদিনা ইমাম আবু আব্দুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ জাহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে ইন্তেকালের পর তাকে কেউ যখন স্বপ্নে জিজ্ঞাসা করল যে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন, তিনি উত্তর দিলেন, দুনিয়ার দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
কেন ক্ষমা করেছেন? দুনিয়াতে তিনি দুঃখ কষ্ট পেয়েছেন, কষ্টের মধ্যে আল্লাহ রেখেছেন, কিন্তু তিনি অভিযোগ করেনি। আজকে তো আমরা অনেকে অভিযোগ করি, কষ্ট হলে মানুষকেও দায়ী করি, মাযাল্লাহ আল্লাহ পাককেও আমরা দায়ী করি। তো তিনি কি করেছেন? ওই আল্লাহর নেকবান্দা, তিনি অভিযোগ করেনি, বরং এটাকে সহ্য করেছে। আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছে, জাস্ট এই ধারণা রেখেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখেছে, হয়তোবা এই দুঃখ কষ্ট এক সময় নিঃশেষ হয়ে যাবে, হয়তোবা কষ্টের পরে স্বস্তি রয়েছে, আল্লাহ পাকের প্রতি তার ভরসা ছিল। এই তাওয়াক্কুলে তিনি কি করেছেন? যে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আর এর বিনিময়ে আল্লাহ ইন্তেকালের পর তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি আরও বলেন যে আল্লাহ পাকের শান, আমার আল্লাহ পাকের শান এমন নয় যে তিনি আমার জন্য দুনিয়া ও আখিরাতের আজাবকে একত্র করবেন। আল্লাহ পাক আমাকে দুনিয়াতেও আজাব দিবেন, আবার আখিরাতেও দিবেন, এমনটা হয় না। আল্লাহ পাকের শান এটা, আমাকে দুনিয়াতে যেহেতু কষ্ট দিয়েছেন, আখিরাতে অবশ্যই জান্নাত রয়েছে, শান্তি রয়েছে। তো আসলে আমরাও যারা দুনিয়াতে কষ্ট পাই বা বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি, দুঃখ কষ্ট জর্জরিতের মধ্যে আমরা যখন চলে যাই, তখন আমরাও এটা ভাবি যে আল্লাহ পাক হয়তো আমাকে আমার জন্য আখেরাতেও, দুনিয়াতেও পাইনি। অনেকে আছে, অনেকে এটাও বলে দেয় যে তুমি তোমার জন্য দুনিয়া তো নাই আখেরাত নাই, মাযাল্লাহ মানুষ বলে দেয় এটা বান্দাকে, সে এত খারাপ কাজ করে, এত গুনাহগার যে তুমি দুনিয়া আখেরা দুইটাই হারাইছো। কিন্তু আসলে বিষয়টা এমন না, আল্লাহ যাকে দুনিয়াতে কষ্টে রাখে হয়তোবা তাকে এর বিনিময়ে জান্নাত দান করে, কিন্তু এর জন্য মানুষকে ধৈর্য ধারণ করতে হবে।
আবার অনেক সময় এগুলো হয় থাকে তার কৃতকর্মের কারণে হয়,
কৃতকর্মের, হ্যাঁ,
যার শাস্তি সে দুনিয়াতে পেতে থাকে,
অবশ্যই,
কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে মাফও করে দিতে পারেন।
আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে বলছে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যাকে চায় মাফ করবে, যাকে চায় আল্লাহ পাকড়াও করবে। তো এর জন্য আল্লাহ পাকের উপর ভরসা, কারণ কি আসলে আল্লাহ পাকের দয়া এমন যে বান্দা আল্লাহকে যেভাবে বিশ্বাস করবে, যেমন তাওয়াক্কুল করবে, ওই বান্দা ওইটাই পায়,
ওইটাই পায়
আল্লাহ পাকের কাছ থেকে। যেমনিভাবে এখানে আরেকটি ঘটনা আসছে, যেটা সাইয়েদুনা মুগিরা বিন আব্দুর রহমান রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণিত, যে একবার সাইয়েদুনা সালমান ফার্সি এবং সাইয়েদুনা আবদুল্লাহ বিন সালাম রদিয়াল্লাহু তাআলা আনহু, তো এদের মধ্যে যখন সাক্ষাৎ হলো, এবং সালমান ফার্সি রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবদুল্লাহ বিন সালামকে বলতে লাগলেন একবার যে যখন দুনিয়া থেকে আপনি আমার আগে ইন্তেকাল করবেন, তখন ইন্তেকালের পরে আপনার সাথে কেমন আচরণ হবে বা আপনার অবস্থা আমাকে বর্ণনা করবেন ইন্তেকালের পরে। তো যদি আমার ইন্তেকাল আগে হয়, তখন আমার সম্পর্কে আমি আপনাকে বর্ণনা করব। তো হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকাল আগে হয়ে গেল, এবং তাকে যখন স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন, আপনি কোন অবস্থায় রয়েছেন, তিনি বলল আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। তখন বলা হলো আপনার কোন আমলটির কারণে, আপনি দুনিয়াতে অনেক আমল করেছেন, বিশেষ করে সবচেয়ে উত্তম আমল হিসেবে আপনি কোনটা পেয়েছেন আপনার ইন্তেকালের পর? তখন বলা হয়েছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল যে রেখেছিলাম, ওই তাওয়াক্কুলটা আমি সবচেয়ে উত্তম হিসেবে
নেব। আল্লাহ,
এটা হচ্ছে দেখেন ইন্তেকালের পর আল্লাহ পাক আসলে কাকে কোন আমলের কারণে আল্লাহ পাকের উপর যে সুধারণা, তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপর বিশ্বাস, ভরসা, এগুলির কারণে যখন বান্দা আল্লাহ পাকের সম্পর্কে ধারণা রাখে, তখন আল্লাহ পাক ওই সুধারণার কারণে, বান্দার ওই তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। তো এর জন্য আল্লাহ পাকের যখনই আমরা রহমতের আলোচনা করব, কোরআনে পাকের আয়াত আমাদের তালিব ভাই বলেছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রহমতের বিষয় অনেক রয়েছে। তো যখনই আল্লাহ পাকের রহমতের কথা আমরা শুনি, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করে, যাদের মধ্যে দিনের জ্ঞান রয়েছে তারা কি করে, ওইটার চর্চা করে, পাশাপাশি শুকরিয়া আরো বাড়িয়ে দেয়। আর যারা দিন থেকে অনেক দূরে, যারা মূর্খ ব্যক্তি রয়েছে, তো সাধারণ ব্যক্তি রয়েছে, তারা কি করে, যখনই রহমতের কথা শুনে তখনই আল্লাহ নাফরমানি বাড়িয়ে দেয়। কেন? আমি গুনাহ করে আল্লাহ তো মাফ করেই দিবে।
আবার তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা এমন, হিসান ভাই, তারা আল্লাহ তাআলার রহমত এটার উপর, এটার যতটুকু বিশ্বাস করে তার চাইতে সে মনে করে এটা আমার উপর যান। যেমন ধরেন গিয়া কারো কাছে অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ আল্লাহ তাআলার দয়া না, আল্লাহ তাআলার রহমত না, আপনার সমাজে, আমার সমাজে আল্লাহ তাআলা অনেক অসংখ্য মানুষ এমন রাখছে যারা মানুষের কাছে গিয়ে এভাবে চায়, আল্লাহ তাআলা আমাকে এভাবে নয় এভাবে বানিয়েছেন, অর্থাৎ এভাবে চাইতে হয় না, আমি দিতে পারি এমন তৌফিক আল্লাহ দিয়েছেন। মানুষ মনে করে কি জানেন, এটা আমার অর্জন, এটা আমি অর্জন করেছি। আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি মনে করেন এটা আপনার অর্জন, না, আপনার অর্জন না, এটা আল্লাহ তাআলা আপনার উপর দয়া করেছে যে আমার বান্দা যেন এভাবে না চায় কারো কাছে, সেজন্য দিতে পারে কারো, তার মাধ্যমে যেন অন্য অন্য বান্দারা আমার চলতে পারে।
কিন্তু দেখে এটাই ধারণা করি, আমার 40 বছর কামাই, 40 বছর উপার্জন, এত বড় বিল্ডিং করেছি, বাড়ি করেছি, হ্যাঁ, গাড়ি একটা অর্জন করেছি, সন্তানকে এস্টাবলিশ করেছি, আজকে আমার সন্তান হয়েছে, এত নেয়ামত, হ্যাঁ, সব আমি করেছি, আমি কিছুই করিনি। আসলে মূলত আমি কিছু করি নাই, সবই আমার আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক দয়া করে আমাকে অর্থশালী বানিয়েছে, আমার আল্লাহ পাক দয়া করে আমাকে একটি বাড়ির বানানোর ক্ষমতা দিয়েছে, এই যে সন্তানের যে লালন পালন, সন্তানকে যে এস্টাবলিশ করা, সন্তানকে দুনিয়াতে অনেক বড় প্রতিষ্ঠিত করা, সবই আমার আল্লাহ পাকের দয়া।
আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি মাত্র দায়িত্ব পালন করছি, এখানে আমার কিছু না। আপনার আমার সামনে অসংখ্য এমন হয়েছে না, বাড়ি গাড়ি সব ছিল, হঠাৎ দেখবেন যে কোনো দুর্ঘটনার কারণে তার সব শেষ হয়ে গেছে। অনেক এমন পরিবার অনেক আছে এমন। তো এই জন্য আমাদের উচিত হলো যে আমরা আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখি, আল্লাহ তাআলার দয়ার প্রতি আমরা ভরসা রাখি। ইনশাআল্লাহ তাবারক তাআলা দেখবেন দুনিয়া এবং আখেরাত আমাদের জন্য মঙ্গল রয়েছে। দর্শকের কিছু অনুরোধের কালাম ছিল, কালামগুলো আমরা শুনি, এরপরে শেষ কিছু আলোচনা করেন, অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবীর কুফিলামে মদিনায় আমার বাবা, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ
বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহ
পুরাল
সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা কবুল করেনি। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা রহমত কাদের জন্য নেই, কারা বঞ্চিত হবে তাদের ব্যাপার হাদিসে মোবারাকার মধ্যে আসছে, যারা মা বাবার অবাধ্য সন্তান তারা আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত থাকবে। আর একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারাকা বর্ণনা করতেছিলেন। এই মুহূর্তে ঘোষণা করলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা এই মেহফিল থেকে উঠে যাও। সাথে সাথে এক যুবক উঠে গেল। উঠে গিয়ে তার ফুফুর সাথে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট ছিল তাদের সাথে ঝগড়ার কারণে, সে তার ফুফুর সাথে মীমাংসা করলো। তার ফুফু তাকে বলে দিল, গিয়ে জিজ্ঞাসা করো এর কারণ কি, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা ব্যক্তিকে উঠে যেতে বলার কারণটা কি। ওই যুবক এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন এর কারণটা কি, কেন বলেছেন। তখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মোবারাকা যে যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে তারাও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। এবং বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সম্প্রদায়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে সে সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয় না। যে সম্প্রদায় মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা তিনি বলেন যে সম্প্রদায় এক ব্যক্তি তার আত্মীয়তার অধিকার নষ্ট করলো এবং অপরজন তাকে এই গুনাহের জন্য সাহায্য করলো বা ক্ষমতা থাকা সত্ত্বেও এই অত্যাচারকে প্রতিহত করলো না, ওই সকল লোক আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরাও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। আর এক প্রকারের লোকের কথা বলা হয়েছে, অহংকারবশত লুঙ্গি বা জামা বা অন্য কোনো পোশাক যেগুলো অহংকারবশত ঝুলিয়ে পড়ে, যেগুলো মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে যায়, অহংকারবশত বলা হয়েছে, তো তারাও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। এভাবে করে অহংকারবশত যে কাজগুলো করার কারণে বা যে কাজের কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকে, আমরা যেন ওই কাজগুলো নিজে ত্যাগ করার চেষ্টা করি, কেননা এর মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা বা আল্লাহ তাআলার দয়া এর মধ্যে নেই। এই জন্য আমাদেরকে এগুলো ত্যাগ করতে হবে, আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাবারকতালা বোঝার আমল করার সে তৌফিক দান করুন।
আমিন
আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।